এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বিধাহীন চিত্তে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান, হামাস নেতা হানিয়াকে সর্বোচ্চ নেতার জোরালো আশ্বাস। ইহুদিবাদী ইসরায়েলের উপর ফিলিস্তিনি জাতি বিজয়ী হবে বলেছেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা। সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশির হতাহতের প্রতিবাদ, মির্জা ফখরুল বললেন বাংলাদেশের স্বাধীনতা চরম সংকটে। এবং পশ্চিমবঙ্গে দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামী ও গাজাবাসীর নজিরবিহীন দৃঢ়তার প্রশংসা করে বলেছেন পাশ্চাত্যের পূর্ণ সমর্থনে পরিচালিত ইসরায়েলি অপরাধযোগ্য ও বর্বরতার বিরুদ্ধে গাজার জনগণের ঐতিহাসিক ধৈর্য একটা বিশাল ঘটনা যা পবিত্র ইসলাম ধর্মকে সম্মানিত করেছে। গতকাল বিকেলে তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও তার সফর সঙ্গীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, গাজার জনগণের ধৈর্যের এই বিশাল ঘটনা শত্রুর ইচ্ছার বিপরীতে ফিলিস্তিন ইস্যুকে বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত করেছে। আয়াতুল্লাহ খামেনেই বলেন, ফিলিস্তিন ইস্যু এবং গাজার মজলুম ও দৃঢ় চেতা জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন প্রচারের ক্ষেত্রে অর্থাৎ বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে এখন পর্যন্ত খুব ভালো করেছে বলে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ খামেনেয়ী। তিনি বলেন, প্রচারের ক্ষেত্রে ইহুদিবাদী শত্রু চেয়ে এগিয়ে রয়েছে প্রতিরোধ আন্দোলন এবং এক্ষেত্রে আরও বেশি পদক্ষেপ নিতে হবে। গাজার জনগণের প্রতি মুসলিম উম্মা সহ গোটা বিশ্ব বিশেষ করে আরবদের সমর্থনকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বর্ণনা করে তিনি বলেন, গাজায় যে গণহত্যা ও নৃশংসতা চলছে তা যে কোনো বিবেকবান মানুষকেই ব্যথিত করে। বৈঠকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিন ইস্যুতে বিশেষ করে গাজার জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গাজা যুদ্ধ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। যুদ্ধের ময়দানের অবস্থা এবং রাজনৈতিক অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাস ধরে গাজাবাসী ও প্রতিরোধ সংগ্রামীদের অনুকরণীয় ধৈর্য ও দৃঢ়তা দৃঢ় ইমানের ফসল তাদের, আর এ কারণে ইহুদিবাদী শত্রুরা এখন পর্যন্ত গাজা যুদ্ধে তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী তালিকায় থাকা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল তেহরানের আজাদী স্টেডিয়ামে 100,000 ইরানি জনতার সমাবেশে ফিলিস্তিনি জাতির প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনের জন্য জিয়াদ আল নাখালা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফিলিস্তিনি জাতি কোরআন, ইসলাম এবং ইরানের সমর্থনে ইহুদিবাদীদের উপর জয়ী হবে। ওই অনুষ্ঠানে নাখেলা বলেন, পবিত্র কোরআন মুসলমানদের ঐক্যবদ্ধ করেছে এবং ইরানের জনগণ ফিলিস্তিনিদের কাছে প্রিয় বলেও তিনি মন্তব্য করেন। গতকাল তেহরানের আজাদি স্টেডিয়ামে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান মুস্তফা আলাইহিসাল্লামের জন্মবার্ষিকীতে প্রায় 1,00,000 মানুষের সমাবেশ ঘটে। শিয়া মুসলমানদের দ্বিতীয় ইমামের স্মরণে ইমাম হাসানি কোরবানের মাহফিল নামে বিশাল ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের ইসলামে প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা আটকে রেখেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল এ মন্তব্য করেন হামাসের অন্যতম শীর্ষ নেতা গাজী হামাদ। তিনি জানান, ইসরায়েলের বাধার কারণে আলোচনায় কোনো অগ্রগতি নেই। তেল আবিব যে অবস্থান নিয়েছে তা যুদ্ধবিরতি আলোচনার সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। গাজী হামাদ আরও বলেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলের অবৈধ সরকার গাজা যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে এবং এ কারণে তারা যুদ্ধবিরতির আলোচনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেনি, বরং তারা আলোচনায় বাধা সৃষ্টি করে সময় ক্ষেপণ করছে। গাজী হামাদ বলেন, বর্তমানে ইসরায়েল চুক্তির দ্বার বন্ধ রেখেছে কারণ চুক্তিতে পৌঁছানোর জন্য যে শর্ত পূরণ করা দরকার তা প্রত্যাখ্যান করেছে দখলদাররা। তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে তাদের প্রস্তুতি বিষয়ক প্রশ্নের কোনো জবাব এখনও দেয়নি ইসরায়েল। দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত 7 উদ্ধারকর্মী নিহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র আজ সকালে জানিয়েছে, দক্ষিণ লেবাননের হাব্বারিয়া গ্রামে জামা ইসলামিয়া সংগঠনের জরুরি উদ্ধার ও ত্রাণ কেন্দ্রে ইহুদিবাদী ইসরায়েল এই হামলা চালায় এবং এতে 7 উদ্ধারকর্মী নিহত হন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত জামা ইসলামিয়া এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের ঘৃণ্য আগ্রাসনে তাদের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন। তবে জামা ইসলামিয়া সংগঠনের আরেক কর্মকর্তা জানান, হামলার সময় ওই কেন্দ্রে অন্তত 1 ডজন চিকিৎসাকর্মী ছিলেন, তাদের মধ্যে 7 জন মারা গেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে সীমান্তে দুই বাংলাদেশির হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি। নওগাঁর পোরশা উপজেলার সীমান্তে গতকাল বিএসএফ এর গুলিতে আলামিন নামের এক বাংলাদেশি নিহত হন, আর লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে গুলি করার পর লিটন মিয়া নামের অপর এক বাংলাদেশি তরুণকে নিয়ে যায় বিএসএফ। দুই ঘটনার পর আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনেও সীমান্তে পৈশাচিকভাবে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, আরেকজনকে গুলি করে তুলে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন চরম সংকটে। বিএনপি মহাসচিব বলেন, সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা, আরেকজনকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার পরও ডামি সরকার ও তাদের মন্ত্রীরা এখনও নিশ্চুপ রয়েছে। ক্ষমতার জন্য তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতেও দ্বিধা করেন না বলে তিনি মন্তব্য করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় একাধিক দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইডি পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির ঘটনায় 3,500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করে এসব কথা বলেছেন মোদী। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিজেপি সূত্র জানিয়েছে, ইডির অভিযানে উদ্ধার হওয়া অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে ইসরায়েলের বর্বরসেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করার পর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মানার হিজবুল্লাহ সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তের কাছে কিরাত শিমোনা শহরের একটি সামরিক ব্যারাকে কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালায়। এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অন্তত 30টি রকেট লেবানন থেকে ছুটে গিয়ে কিরকাত শিমোনা সামরিক ঘাঁটিতে আঘাত হানে। রিপোর্টে বলা হয়েছে এসব রকেট ওই ব্যারাকের কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর 769 ব্রিগেডের কমান্ড সেন্টার এই কিরকাত শিমোনা ব্যারাকে অবস্থিত। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে জানিয়েছে তারা গতকাল ইসরায়েলের শুভতা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। দ্বিতীয় হামলায় তারা ইসরায়েলের স্পির সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে আঘাত হানে। ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ইরাক থেকে এসব হামলা চালানো হয়েছে। ব্রিটিশ মানবাধিকার কর্মীরা প্রতীকী ব্যবস্থা গ্রহণ করে লন্ডনস্থ ইসরায়েল দূতাবাসের সামনে সড়কটিকে গণহত্যা সড়ক নামকরণ করেছেন। তারা ইহুদিবাদী ইসরায়েল দূতাবাসের সামনের সড়কে একটি প্রতীকী প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়েছেন যাতে লেখা রয়েছে জেনোসাইড স্ট্রিট বা গণহত্যা সড়ক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মীরা ওই পদক্ষেপ নিয়ে ঘোষণা করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতি যাতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ হয় সেজন্য তারা এ ব্যবস্থা নিয়েছেন। অ্যামনেস্টির অন্যতম কর্মী টম গুহা বলেছেন ইসরায়েল সরকারকে অবশ্যই একথা জানতে হবে যে গণহত্যার অপরাধে তাদের সম্ভাব্য বিচার এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয়, তারা যেন বিষয়টিকে গুরুত্ব সহ গ্রহণ করে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইরা জাওরায়ের প্রদেশে দখলদার মার্কিন সেনারা সর্বসাম্প্রতিক যে আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দামেস্ক সরকার। গতকাল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমেরিকা নিজেকে সারা বিশ্বের পুলিশ হিসেবে বিবেচনা করে এবং এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ক আইন দুটোই লঙ্ঘন করে। সোমবার দেইরাত জাওরায় প্রদেশে যে হামলা হয়েছে তার প্রতিবাদে সিরিয়া সরকার জোরালো ভাষায় বলেছে সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবশ্যই অবসান ঘটাতে হবে। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন আমেরিকার নীতির প্রতি আরব শাসকদের অন্ধ আনুগত্য এই দেশগুলোর জন্যই ক্ষতিকর। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দিবসে দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন আমেরিকার নীতির প্রতি আরব শাসকদের অন্ধ আনুগত্য এই দেশগুলোর জন্যই ক্ষতিকর। একই সাথে ইয়েমেনের জনগণকে সমর্থন করার জন্য ইরান, হিজবুল্লাহ এবং ইরাকের প্রশংসা ও ধন্যবাদ জানান তিনি। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দিবসের নবম বার্ষিকীতে এক বক্তৃতায় আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলকে তিন শয়তানি চক্র হিসেবে উল্লেখ করেন। তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে পরবর্তী বছরকে এই তিন আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে অলৌকিক ও বিস্ময়কর সামরিক শক্তি প্রদর্শনের বছর হবে বলে উল্লেখ করেছেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা হানাদারদের বিরুদ্ধে ইয়েমেনের জনগণের শক্ত মনোবলের প্রশংসা করে বলেন তার দেশের জনগণ বিদেশি আগ্রাসন শুরুর নবম বছরে এখনো প্রতিরোধ করে যাচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের ব্যাপারে তিনি আরও বলেছেন, ওই আগ্রাসনের মূল পরিকল্পনাকারী ছিল যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী ছিল ব্রিটেন ও ইসরায়েল, আর আরব দেশগুলোর সামরিক জোটের মাধ্যমে ওই আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল। আব্দুল মালেক আল হুথি তার বক্তৃতার অন্য অংশে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দিবসের দশম বার্ষিকীতে ইয়েমেনি সেনাবাহিনী সেদেশের জনগণ এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে সামরিক ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের প্রমাণ দেবে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা ইয়েমেনি যোদ্ধাদের পূর্ণ প্রশিক্ষণ ও প্রস্তুতি এবং ইয়েমেনের জনগণের অভূতপূর্ব রাজনৈতিক সতর্কতা ও জনগণের বিভিন্ন অংশের মধ্যে সংহতি ও অভ্যন্তরীণ ঐক্যের কথা উল্লেখ করে বলেন, তার দেশে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলের আগ্রাসন পূর্ব পরিকল্পিত ছিল। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি আরও বলেছেন, ইয়েমেনে আক্রমণের পরিকল্পনা করেছিল আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের সামরিক জোট তা বাস্তবায়ন করেছিল। তিনি বলেন, পুরো মধ্যপ্রাচ্যকে টার্গেট করে ইয়েমেনে হামলা চালানো হয়েছিল, কিন্তু আমরা সকল আরব ও অন্য মুসলিম দেশের সাথে সুসম্পর্ক চাই এবং কোনো আরব দেশের সাথে আমাদের শত্রুতা নেই। তাই প্রতিশ্রুতি অনুযায়ী শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের গড়িমসি করার কোনো যৌক্তিকতা নেই। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা তার বক্তব্যের অন্য অংশে বলেছেন, আমেরিকার নীতি বাস্তবায়ন করে কোনো আরব দেশের স্বার্থ রক্ষা হবে না এবং আমরা সবাইকে আমেরিকার অন্ধ আনুগত্য থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। আব্দুল মালেক হুথি ন্যায়সঙ্গত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বিপদের সময় ইয়েমেনের পাশে থাকার জন্য ইরান, হিজবুল্লাহ ও ইরাকের প্রশংসা ও ধন্যবাদ জানান। আনসারুল্লাহ নেতা বলেন, ফিলিস্তিনি জাতির সমর্থনে আমাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা প্রথম থেকেই ফিলিস্তিন সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসছি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। দ্বিধাহীন চিত্তে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান, হামাস নেতা হানিয়াকে সর্বোচ্চ নেতার জোরালো আশ্বাস। ইহুদিবাদী ইসরায়েলের ওপর ফিলিস্তিনি জাতি বিজয়ী হবে বলেছেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা। সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশির হতাহতের প্রতিবাদ, মির্জা ফখরুল বললেন বাংলাদেশের স্বাধীনতা চরম সংকটে। এবং পশ্চিমবঙ্গে দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। সবশেষে পাওয়া দুটি খবরের কিছু অংশ। সিরিয়ায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী এক ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, সোমবার রাতে সিরিয়ার দেইর আজ্জোর প্রদেশে ইসরায়েলি জঙ্গি বিমানের হামলায় বেহরুজ ওয়াহেদি শহীদ হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য মস্কো সবকিছু করবে। এজন্যে তিনি রুশ কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। গতকাল মস্কোর প্রসিকিউটর অফিসে দেয়া বক্তৃতায় পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন বিচার প্রক্রিয়ার সাথে জড়িত কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে শাস্তির ব্যবস্থা করবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় আইনজীবীরা তাদের ক্ষমতার সীমার ভেতর থেকে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ন্যাশনাল এন্টি টেরোরিস্ট কমিটি বিভিন্ন রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। গত শুক্রবার মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী বন্দুক নিয়ে হামলা চালালে অন্তত 137 জন নিহত হয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
খোদা প্রেমের বসন্ত, শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 16তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষের পূর্ণতা ও উন্নতির পথে একটি বড় বাধা হল অহংকার ও নিজেকে বড় ভাবা। বেশিরভাগ সাধারণ মুসলমানের একটি বড় মানসিক রোগ বা ব্যাধি হল এই আত্মপ্রীতি ও অহংকার। নবী রাসূলদের আগমন, তাঁদের নসিহত ও ধৈর্য ধারণ, ধর্মগ্রন্থগুলো নাজিল হওয়া, নামাজ, রোজা ও হজ সহ সব এবাদত, সত্য ও মিথ্যার লড়াই এবং ন্যায় বিচার ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সহ আরও বহু কার্যক্রমের উদ্দেশ্যই হল মানুষকে অহংকার থেকে মুক্ত করা। পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় যুদ্ধের কারণ ছিল অহংকার। আধুনিক যুগেও হিটলারের অহংকারের পরিণতি ছিল একটি বিশ্বযুদ্ধ ও কোটি কোটি মানুষের প্রাণনাশ। মার্কিন শাসক গোষ্ঠীর শক্তিমত্তার অহংকারের কারণে অ্যাটম বোমার আঘাতে জাপানের নিরাপরাধ লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। ভিয়েতনাম সহ আরও বহু দেশের লাখ লাখ নিরাপরাধ মানুষ নিহত হয়েছে একই কারণে। এখনও দেশে দেশে মানুষের প্রাণনাশ করা হচ্ছে মার্কিন অহংকারের কারণে।
ইহুদিদের অহংকারের কারণে শহীদ হয়েছেন শত শত নবী এবং বর্তমান যুগেও ইহুদিবাদীদের হাতে নিহত হয়েছেন লাখ লাখ আরব মুসলমান ও বেশিরভাগ ফিলিস্তিনি বিতাড়িত হয়েছেন মাতৃভূমি থেকে। ইহুদিবাদী ইসরায়েল সহ দাম্ভিক শক্তিগুলো দম্ভ আর অহংকারের কারণে প্রাণ হারাচ্ছে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, পাকিস্তান, কাশ্মীর ও মিয়ানমারের লাখ লাখ মানুষ। অহংকারের রয়েছে বহু শাখা প্রশাখা। এ হচ্ছে এমন এক রোগ যার ফলে মানুষ নিজের সবকিছুকে সুন্দর ও যথাযথ বা নির্ভুল বলে মনে করে ও নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবে। নিজের মত ও অভিরুচির বাইরের বক্তব্য যত সত্য এবং সঠিকই হোক না কেন, অহংকারের মদমত্ত ব্যক্তিদের মন তা মানে না। ফলে তারা খুব সহজেই সেসব সত্য আর বাস্তবতাকে নাকচ করে দেয়।
যারা ধর্মকর্মে অভ্যস্ত তাদের মধ্যেও এমন অহংকার দেখা দেয় যে এর ফলে তারা অন্যদের ছোট মনে করেন আর নিজেদেরকে বড় ও বেশি পবিত্র মনে করেন। কয়েকদিন রাত জেগে নামাজ পড়ার কারণে কিংবা শবে কদরের রাত জেগে এবাদত করার কারণে মনে এমন ভাব জাগে যে পরের দিন বাইরে এসে মানুষদের দেখে মনে মনে বলেন যে এদের অনেকেই তো কাল রাতে আমাদের মতো এবাদত করেনি বা মসজিদেও আসেনি। এই যে অহংকার, এটাই মানুষের পূর্ণতার পথে বড় বাধা। কেবল সাধারণ মানুষ নয়, এমনকি অনেক বড় বড় সাধক বা দরবেশও অহংকারের শিকার হতে পারেন। বংশগৌরব, খ্যাতি আর সম্পদের গৌরব, বড় বড় ডিগ্রি আর পদাধিকারী হওয়ার অহংকার, এসবই মহান আল্লাহর নৈকট্য অর্জনের পথে বড় বাধা।
শক্তিমত্তা, সুস্বাস্থ্য, ধনসম্পদ, সন্তান সন্ততি, জ্ঞান বুদ্ধি ও বাহ্যিক রূপ বা সৌন্দর্যের অহংকার থেকে শুরু করে সব ধরনের অহংকার দূর করার জন্য সবসময় এটা মনে রাখতে হবে যে এসব কিছু থাকা সত্ত্বেও আমরা সবাই আল্লাহর দরবারে নিঃস্ব ফকির মাত্র। আমাদের কাছে যা কিছু আছে তার সবই মহান আল্লাহর করুণা বা দান ও ক্ষণস্থায়ী সম্পদ এবং পরীক্ষার মাধ্যম মাত্র। প্রত্যেক নবী রাসূল অতি সাধারণ পেশার কাজ করেছেন, যেমন পশুপালন ও শ্রমিকের কাজ করা, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের সবচেয়ে সম্পদশালী ও বড় রাজ্যের অধিপতি হওয়ার পরও মহান আল্লাহর দরবারে একজন নিঃস্ব ও অসহায় দরিদ্রের মতোই মোনাজাত করতেন। নবী রাসূলরা সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও দরিদ্র ফকিরদের সঙ্গে বসে খাবার খেতে দ্বিধা করতেন না। শ্রোতভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
রমজান ও ইখলাস, হযরত ফাতিমা আলাইহাস সালাম বলেছেন, একনিষ্ঠতা ও একাগ্রতা সহকারে মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন অর্থাৎ ইখলাস সুদৃঢ় করার জন্যই মহান আল্লাহ রোজা ফরজ করেছেন।
আত্মশুদ্ধির ক্ষেত্রে মহানবীর হাদিসের ব্যাপক গুরুত্বের আলোকে এবারে কয়েকটি হাদিস শোনাব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে প্রিয় উত্তরাধিকারী আলী আল ইসলামকে বলেছেন, হে আলী, নিশ্চয়ই মমিনের চিহ্ন তিনটি, রোজা, নামাজ ও জাকাত। আর আত্মকেন্দ্রিক মানুষের চিহ্ন তিনটি, সামনে তোষামোদী, পেছনে বদনাম আর বিপদে গালিগালাজ করা। অত্যাচারের চিহ্ন তিনটি, অধীনকে দমন, ঊর্ধ্বতনকে অমান্য আর অত্যাচারীদের সাথে আতাত করা। নিজেকে জাহিরকারীর চিহ্ন তিনটি, লোকজনের সামনে তৎপরতা দেখানো, একাকী থাকলে আলসেমি করা আর সবাই তার কাজে বাহবাদিক সেটাই পছন্দ করে। মুনাফিকের চিহ্ন তিনটি, কারো কথা বর্ণনার সময় মিথ্যারোপ করা, আমানত রাখা হলে তার খেয়ানত করা ও প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে আরো বলেছেন, হে আলী, নিশ্চয়ই মূর্খতার চেয়ে কোনো দারিদ্র নেই, বিচক্ষণতার চেয়ে ফলদায়ক সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তা করার ন্যায় কোনো বুদ্ধিবৃত্তি নেই, সৎ চরিত্রের ন্যায় কোনো বংশমর্যাদা নেই, নিশ্চয়ই কথার রোগ হল মিথ্যা, জ্ঞানের রোগ হল বিস্মৃতি, আর দানের রোগ হল করুণার গর্ব তথা বলে বেড়ানো ও খোঁটা দেয়া। হে আলী, যখন আয়নায় তাকাবে
তখন তিনবার তাকবীর দিয়ে বলবে, হে আল্লাহ, আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে এসব হাদিসের আলোকে জীবন গড়ার সুযোগ দিন। শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ ১৬তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সৎ বান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদাইত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রাহমাতে বেহেশতে স্থান দাও, হে জগৎসমূহের প্রতিপালক।
আল্লাহুম্মা ওয়াফফিগনি ফিহা লিমুওয়াফাকাতিল আবরার ওয়া জান্নিবনি ফিহা মুরাফাকাতিল আশরার ওয়া আউনি ফিহা বিরহমাতিকা ইলা দারিল
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
জীবনশৈলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনশৈলীর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সুন্দরভাবে জীবনযাপনের জন্য চিন্তা ও বিবেকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এ বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ভালোভাবে জীবনযাপনের পথে প্রথম পদক্ষেপ হচ্ছে চিন্তা ও বিবেক বুদ্ধিকে কাজে লাগানো। মনের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। চিন্তার প্রধান বিষয় হওয়া উচিত সৃষ্টিকর্তা ও সৃষ্টিজগৎ। আমাকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, আমি কি সৃষ্টিকর্তার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছি, নাকি মন যা চাইছে সেভাবে চলছি, এসব বিষয়ে মানুষের চিন্তার প্রধান খোরাক হওয়া উচিত। সর্বোপরি যে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হবে, নিজের মন নিয়ে নিজেকেই কাজ করতে হবে। মানুষ যত বেশি চিন্তা ও বিবেককে কাজে লাগাবে তত বেশি তার শানিত হবে এবং উত্তম উপায়ে জীবনযাপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যাদের চিন্তা শক্তি ও বিবেক শানিত, তারা তাদের মনের উপর সহজেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন এবং জীবনের সব পর্যায়ে সঠিক পন্থায় অতিক্রম করতে সক্ষম হন।
সময় ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ আলেক ম্যাকেঞ্জির মতে, ভালোভাবে চিন্তা না করেই কোনো কাজে হাত দেওয়ার কারণেই অনেক মানুষ ব্যর্থতায় পর্যবসিত হন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ সব নবী রাসূল চিন্তা শক্তি এবং আকল বা বিবেককে কাজে লাগানোর নির্দেশ দিয়ে গেছেন। আকল বা বিবেক হচ্ছে সেই শক্তি যা দিয়ে মানুষ সত্য উপলব্ধি করতে পারে। এর বিপরীত শক্তি হচ্ছে নফস বা প্রবৃত্তি। অনেকে এটাকে অনিয়ন্ত্রিত মন হিসেবেও উল্লেখ করে থাকেন। নফস বা প্রবৃত্তি হচ্ছে লাগামহীন পশুর মতো। এই নফস মানুষকে যেদিকে ইচ্ছা সেদিকে টেনে নিয়ে যায় এবং জীবনকে সংকটময় করে তোলে। এ কারণে নফসকে আকল বা বিবেকের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকল বা বিবেককে অজ্ঞতা থেকে দূরে থাকার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেছেন, আকল বা বিবেক মানে হল অজ্ঞতার পথ রুদ্ধ করা।
নফসে আম্মারা হচ্ছে সবচেয়ে ঘৃণ্য পশুর মতো, কাজেই তার পায়ে যদি বেড়ি পরানো না হয় তাহলে তার দিশেহারার মতো ঘুরে বেড়ায়। আর এই নফসে আম্মারার পায়ে বেড়ি হল এই আকল বা বিবেক। বিবেকের মাধ্যমে নিজেকে নফসে আম্মারা থেকে মুক্ত রাখতে হবে। বলা হয়ে থাকে, একবার এক অজ্ঞ ব্যক্তি অ্যারিস্টটলের কাছে গিয়ে সেখানে উপস্থিত একজন বিজ্ঞ ব্যক্তির নানা সমালোচনা করলেন এবং তার সম্পর্কে মন্দ কথা বললেন। এ সময় বিজ্ঞ লোকটি চুপ না থেকে অজ্ঞ লোকটিকে আক্রমণ করে কথা বললেন, কিন্তু অ্যারিস্টটল অজ্ঞ লোকটিকে কিছুই বললেন না। তিনি বিজ্ঞ লোকটিকে এ ধরনের আচরণের জন্য বকা দিলেন।
বিজ্ঞ লোকটি অবাক হয়ে অ্যারিস্টটলকে বললেন, আপনি কেন আমাকে বকা দিচ্ছেন? খারাপ কথা বলা তো সে আগে শুরু করেছিল। এছাড়া ওই ব্যক্তি হল অজ্ঞ মূর্খ, কিন্তু আমি জ্ঞান অর্জন করেছি। এ সময় অ্যারিস্টটল বলেন, আমি ঠিক এ কারণেই তোমাকে বকা দিয়েছি, কারণ তুমি জ্ঞানী লোক। একজন বিজ্ঞ লোক অজ্ঞ লোককে চেনে, তার অজ্ঞতা সম্পর্কে জানে, কারণ বিজ্ঞ লোক নিজেও একসময় অজ্ঞ ছিল, পরে সে জ্ঞানী হয়েছে। কিন্তু একজন অজ্ঞ লোক জ্ঞানী লোককে বুঝতে পারে না, কারণ সে তখনও জ্ঞানী বা বিজ্ঞ হয়ে ওঠেনি।
পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে, আকল বা বিবেক যদি কোনো কিছুকে সঠিক মনে না করে তাহলে সেটাকে সঠিক মনে করা বা বিশ্বাস করার কোনো অধিকার মানুষের নেই। বিবেক যেসব বৈশিষ্ট্যকে অপছন্দনীয় বলে মনে করে সেগুলোকে পছন্দনীয় হিসেবে তুলে ধরার এবং যেসব কাজকে মন্দ বলে মনে করে সেগুলো সম্পাদন করার অধিকার মানুষের নেই। ইসলাম মানুষকে বিবেকবান হিসেবে গড়ে তুলতে চায়। এ কারণে সূরা ইউনুসের 100 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা চিন্তা করে না আল্লাহতালা তাদের উপর অপবিত্রতা আরোপ করেন। আকল ও বিবেকের মাধ্যমেই মানুষ তার জীবনকে আরও সুন্দর করে সাজাতে পারে। একজন মানুষের সঙ্গে অপর মানুষের পার্থক্য হচ্ছে তার চিন্তা চেতনা ও বিশ্বাস। প্রতিটি মানুষই তার চিন্তা বিশ্বাস অনুযায়ী তার জীবন পরিচালনা করে। তারাই সফল হয় যারা ইতিবাচক, উন্নত ও সৃজনশীল চিন্তা করে। আর যারা নেতিবাচক চিন্তা করে ও অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকে, তারা তার জীবনকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়।
মানুষের জীবনটা কেমন হবে তার অনেকটাই নির্ভর করে তার নিজের ওপর। মানুষের জীবনে সমস্যা ও সংকট থাকবেই, কিন্তু তারাই বুদ্ধিমান ও বিবেকবান যারা এই কঠিন সময়ে ও কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখেন। আসলে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গির উপরই অনেক কিছু নির্ভর করে। যেমন ধরুন, একজন বাবা তার সন্তানের অসুস্থতার কথা শোনার পর যদি হতবিহ্বল হয়ে বসে থাকে এবং চিকিৎসার কোনো উদ্যোগ না নেয়, তাহলে সে ব্যক্তিকে বুদ্ধিমান ও বিবেকবান বলা যাবে না। বরং সেই ব্যক্তিকেই সঠিক বুদ্ধির অধিকারী বলতে হবে যিনি সন্তানের অসুস্থতার কথা শোনার পর চিকিৎসার জন্য সবচেয়ে ভালো চিকিৎসকের সন্ধান করতে থাকেন।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কিছু পরামর্শ চাইলেন। তখন রাসূলের খোদা তিনবার একই প্রশ্ন করলেন। মহানবী বললেন, আমি যে পরামর্শ বা দিক নির্দেশনা দেব সেটা কি আপনি পালন করবেন? এ প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, জি রাসূলের খোদা, আমি অবশ্যই পালন করব। রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার প্রতি আমার পরামর্শ হল, যখনই কোনো কাজ করতে চাইবেন তখনই এর পরিণতির বিষয়টি চিন্তা করবেন। যদি দেখেন যে পরিণতি ভালো হবে তাহলে ওই কাজ করবেন, আর যদি মনে হয় কাজটির পরিণতি খারাপ হতে পারে তাহলে তা থেকে বিরত থাকবেন। এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে চিনতে কাজ করাকে কতটা গুরুত্ব দিতেন।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই ভেবে চিনতে কাজ করব এবং সব ক্ষেত্রে বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে সক্ষম হব, এ প্রত্যাশার মধ্য দিয়ে জীবনশৈলীর আজকের আসর এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিবেন এ প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল, মহান আল্লাহর পর তিনিই সর্বশ্রেষ্ঠ। বিশ্বনবীর শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার সামনে সর্বোত্তম মানবীয় ও ধর্মীয় চরিত্রের দৃষ্টান্ত তুলে ধরেছেন এবং সমাজ ব্যবস্থার সব দিকের জন্যই দিয়ে গেছেন সর্বোত্তম আদর্শ। অথচ মানব দরদী ও মুক্তিকামী এই শ্রেষ্ঠ মহামানব এবং সংস্কারকের বিরুদ্ধে যুগে যুগে পশ্চিমা প্রাচ্যবিদ মহলসহ সত্যবিরোধী নানা মহল থেকে ছড়ানো হয়েছে অনেক অন্যায়, অপবাদ ও কুৎসা। পশ্চিমা উপনিবেশবাদীরা প্রাচ্যসহ বিশ্বের নানা অঞ্চলে ছলে বলে কৌশলে কখনো তাদের ধর্ম ও সংস্কৃতি প্রচার এবং কখনো বা রাজনৈতিক কর্তৃত্ব ও সম্পদ লুণ্ঠনের জন্য নানা বিষয়ে গবেষণায় মনোযোগী হয়েছিল। এশিয়া ও আফ্রিকা মহাদেশের নানা জাতির ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, চিন্তাধারা, ইতিহাস, অর্থনীতি ও বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞান অর্জনও ছিল তাদের ওইসব গবেষণার অন্যতম প্রধান বিষয়।
নবী রাসূলদের প্রচারিত ধর্ম ও আধ্যাত্মিকতা হল প্রাচ্যের জাতিগুলোর ঐক্য ও সংহতির অন্যতম প্রধান বন্ধন। এ অঞ্চলের সভ্যতাগুলো আধ্যাত্মিক বিষয়গুলোকে বস্তুগত সম্পদের চেয়ে বেশি জোর দেয় এবং এভাবেই জীবন অর্থপূর্ণ হতে পারে বলে মনে করে। পশ্চিমা প্রাচ্যবিদরা ইসলামকে বিশেষভাবে টার্গেট করেছে এবং এ ধর্মের গোড়া বা উৎসগুলো নিয়ে গবেষণার নামে ইসলামকে সব দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।
পশ্চিমা খ্রিস্টান পণ্ডিতরা সেই প্রথম থেকেই ইসলাম ও এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যত বেশি সম্ভব মিথ্যা প্রচার করেছে এবং সবচেয়ে জঘন্য অপবাদগুলো প্রচার করেছে এই আসমানি মহামানব সম্পর্কে। ফরাসি দার্শনিক, লেখক ও ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ ভলতেয়ারও নাটক রচনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অন্ধ বিদ্বেষ নিয়ে। অবশ্য ভলতেয়ার পরবর্তীকালে ইসলাম ও মহানবী সম্পর্কে তার ধারণায় পরিবর্তন এনেছিলেন। ইউরোপের বেশিরভাগ লেখকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্রুটিযুক্ত বৈশিষ্ট্যের অধিকারী ও নৈতিকতা লঙ্ঘনকারী বলে অপবাদ দিয়েছেন।
পাশ্চাত্য ইসলামকে সর্বোচ্চ সম্মানের আসন থেকে নামিয়ে আনতে এবং মুসলিম সমাজ সম্পর্কে মন্দ ধারণা দিতে ব্যাপক মিথ্যাচার, সত্য বিকৃতি ও তথ্য গোপনের মতো নানা ধ্বংসাত্মক পন্থার আশ্রয় নিয়েছে। অবশ্য ইউরোপীয় গবেষকরা ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একই ধরনের বক্তব্য রাখেননি। বেশিরভাগ প্রাচ্যবিদ প্রাচ্যের সভ্যতা, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে সবসময়ই অসঙ্গত বক্তব্য রেখেছেন। তাদের মতে প্রাচ্যের সভ্যতা ও সংস্কৃতি অপূর্ণ এবং ত্রুটিপূর্ণ। পশ্চিমা প্রাচ্যবিদরা কখনো কখনো প্রাচ্য সম্পর্কে যথাযথ জ্ঞানগত গবেষণা চালালেও রাজনৈতিক কারণে এইসব গবেষণা প্রভাবিত বা বিকৃত হয়েছে। এ প্রসঙ্গে প্রখ্যাত প্রাচ্যবিদ মিসেস অ্যান ম্যারি শিমেল লিখেছেন,
যেসব ধর্মের পক্ষ থেকে ইসলাম সবচেয়ে বেশি ভুল বিবেচনার ও এর পরিণতিতে সবচেয়ে বেশি আঘাতের শিকার হয়েছে তার অন্যতম হচ্ছে খ্রিস্টধর্ম। এ ধর্মের পণ্ডিতরা ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত বিকৃত চিত্র তুলে ধরেছেন। বিকৃতি এতটাই গভীর হয়েছে যে পাশ্চাত্যে কখনো কখনো মহানবীর নামকে অশুদ্ধ উচ্চারণে, যেমন মাহমেট নামে উল্লেখ করা হয় এবং বলা হয় যে তিনি ছিলেন এক ধরনের খোদা বা দেবতা। তাঁর কথিত সোনালী ভাস্কর্য বা মূর্তিগুলোর প্রশংসার কথাও এসেছে তাদের লেখায়। পশ্চিমা পণ্ডিতরা ইচ্ছায় ও অনিচ্ছায় ইসলাম এবং মহানবী সম্পর্কে অসত্য তথ্য প্রচার করেছেন। এর অন্যতম কারণ, ইসলাম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করেননি তারা। অ্যান ম্যারি শেমেলের মতো প্রাচ্যবিদদের মতে খ্রিস্টীয় দ্বাদশ শতকের মাঝামাঝি সময় থেকে খ্রিস্টীয় সপ্তদশ শতকের প্রথম প্রায় দেড় দশকে এমন পশ্চিমা লেখকের লেখা খুব কমই দেখা গেছে যারা কুরআন ও আরবি ভাষা সম্পর্কে জানতেন। তাদের অল্প কজন আরবি ভাষা জানলেও কুরআনের শব্দ ও বাক্যগুলোর সঠিক অর্থ জানার চেষ্টা খুব কমই করেছেন।
১৮৪২ সনে গুস্তাভ উইল ঐতিহাসিক ঘটনা প্রবাহ ও ঘটনাগুলোর বাহ্যিক বিচারকে পৃথক করার ভিত্তিতে মহানবীর জীবন সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এর পরের দশকগুলোতে উইলিয়াম মুইর, অ্যালোস স্প্রেঙ্গার ও মার্গোলিওথের মতো পশ্চিমা প্রাচ্যবিদরা মহানবী সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচার করতে চাইতেন, আর এজন্যেই তারা মহান আল্লাহ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুলকে যথাসাধ্য সম্ভব বিকৃতভাবে তুলে ধরেছেন এবং তাঁর সম্পর্কে কখনো কখনো ইতিবাচক মন্তব্য করতে চাইলে তাঁকে বড়জোর সামাজিক সংস্কারক বলে উল্লেখ করেছেন। কার্ল হাইনরিশ এমিল বেকার একসময় লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কল্পিত কিছু চাপিয়ে দিতে আমরা অনেক কিছুই জানি, কিন্তু তাঁর ব্যাপারে ন্যায়সঙ্গত আচরণ করতে আমরা তেমন কিছুই জানি না।
হেনরি ল্যামেন্স এমন একজন পশ্চিমা প্রাচ্যবিদ যিনি ইসলাম সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন, কিন্তু তাঁর লেখালেখি এতই অসঙ্গত যে এ সম্পর্কে অমুসলমানদের মধ্যেও ব্যাপক প্রতিবাদ দেখা দিয়েছে। আরব খ্রিস্টান লেখক জর্জ জোরদাগ বেলজিয়ামের এই বিশপের বিদ্বেষপূর্ণ লেখালেখির বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ধরনের লেখা বৈজ্ঞানিক পন্থা ও যৌক্তিক চেতনার বিরোধী। সময়ের আবর্তনে পশ্চিমা প্রাচ্যবিদরা যদিও ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের লেখায় কিছুটা নিরপেক্ষতা বা ন্যায় বিচারের রং আনতে পেরেছেন এবং নিরপেক্ষ গবেষণামুখী হয়েছেন, কিন্তু মহানবী ও তাঁর শিক্ষাকে সঠিকভাবে বোঝার জন্য পাশ্চাত্যে কখনো জোরালো ও আন্তরিক প্রচেষ্টা চালানো হয়নি। এমনকি ইউরোপীয় রেনেসাঁর যুগেও সেখানকার পণ্ডিতরা মহানবী ও ইসলাম সম্পর্কে তাদের বিদ্বেষ দূর করতে পারেনি। তারা সে সময়ও ইসলাম ধর্মের বিস্তার নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল।
কিন্তু এত সব বিদ্বেষ সত্ত্বেও মানবাধিকার ও স্বাধীনতা সম্পর্কে মহানবীর চরিত্র এবং বাণী সহ তাঁর অতুলনীয় মহত্বগুলোর প্রভাব হৃদয়গুলোকে ক্রমবর্ধমান হারে আকৃষ্ট করছিল। তাই প্রাচ্যবিদরাও মহানবীর অতুল মহত্ব ও শিক্ষার ব্যাপক প্রভাবকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এ প্রসঙ্গে পশ্চিমা প্রাচ্যবিদ মিসেস শিমেল লিখেছেন, ইসলামের নবী মোহাম্মদ হচ্ছেন সভার প্রদীপ। তিনি এমন এক আলো যা অন্ধকার দূর করে জগৎকে করে আলোকিত, যে জগতে সমাবেশ ঘটেছে শ্রোতাদের। তিনি এমন এক প্রদীপ যা মানুষের হৃদয়গুলোকে বিমুগ্ধ পতঙ্গের মতো প্রদীপের চারদিকে জড়ো করে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
পরবর্তী আসরেও আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jamnek lsum.